ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
একজন শিক্ষককে লাঞ্ছিত করাই একজন সংসদ সদস্য সহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে।
ঢাকা থেকে আরো রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে এক অনুষ্ঠানে বলেছেন বিএনপি জামাত চক্র তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে।
তাছাড়াও আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, গুম, হত্যা, সন্ত্রাস উন্নয়নকে ব্যাহত করে। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
সেলিম হোসেন খবর পড়ছি ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে। দুবছর আগে নাইজেরিয়ার চিবক শহর থেকে বোকো হারাম কর্তৃক প্রায় অপহৃত 300 স্কুল ছাত্রীর মধ্যে হতে একজনকে উদ্ধার করেছে সেনা কর্তৃপক্ষ। 2014 সালের এপ্রিল মাসে বোকো হারাম চিবকের একটি মাধ্যমিক বিদ্যালয়ের হোস্টেল থেকে প্রায় 300 জন ছাত্রীকে অপহরণ করে। পরে বেশ কয়েকজন সেখান থেকে পালাতে সক্ষম হলেও বাকি 200+ তাদের হাতে বন্দী ছিল। সেনা মুখপাত্র সানি উসমান টেক্সট বার্তায় বলেছেন, উত্তর পূর্ব নাইজেরিয়ার ডাম্বোয়া শহরের ব্যালে গ্রামে পাওয়া যায় মেয়েটিকে। চিবকের স্থানীয় যোদ্ধা আবুক গাজী ভয়েস অফ আমেরিকাকে জানান, ব্যালে গ্রামে বোকো হারামের এক শিবির আক্রমণের প্রস্তুতির সময় তারা মেয়েটিকে দেখতে পান। মেয়েটির মা তাকে শনাক্ত করে এবং উদ্ধারের পর সেনাবাহিনীর কাছে সমর্পণ করে। গাজী জানান, তার নাম আমেনা আলী, তবে সেনা কর্তৃপক্ষ তার নাম দিয়েছে ফালমাতা এম্বালালা। গাজী জানান, উদ্ধার করা মেয়েটির সঙ্গে তার স্বামী এবং একটি বাচ্চা রয়েছে। অপহরণের পর বোকো হারাম তার বিয়ে দিয়ে দিয়েছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক নিরাপত্তা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী গ্রেগরি বি স্টারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, দুই দিনের এই সফরে প্রতিনিধি দলটি বাংলাদেশের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এতে বলা হয়, তারা বাংলাদেশে মার্কিন কূটনীতিকদের জন্য একটি নিরাপদ পরিবেশ সৃষ্টিতে আলোচনা করবেন। গত 25 এপ্রিল ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে দুর্বৃত্তরা জুলহাজের বাসায় কুপিয়ে হত্যা করলে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এবং মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম টড ঢাকা সফর করেন। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক। দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথমবারের মতো খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন ব্লেক। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকার একটি বাণিজ্যিক ব্যাংকের বুথ থেকে বিদেশিদের নামে ভুয়া এটিএম কার্ডের মাধ্যমে অর্থ চুরির অভিযোগে এক চীনা নাগরিককে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেফতার করেছে। ঢাকা থেকে জানাচ্ছেন আমির খসরু।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ঢাকার এলিফ্যান্ট রোড এলাকার একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের এটিএম বুথ থেকে কয়েকটি ভুয়া বিদেশি কার্ড ব্যবহার করে স্বল্প সময়ের মধ্যে 5 দফায় 70,000 টাকা উঠিয়ে নেয়। এতে সন্দেহ হয় ব্যাংকটির নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে এবং ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত হওয়ার পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে গ্রেপ্তার করে। এ সম্পর্কে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাবের একজন কর্মকর্তা বলেন, এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনা সাম্প্রতিককালে বেড়েছে এবং এর সাথে বিদেশিদের সম্পৃক্ততার প্রমাণও পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এবছরের গোড়ার দিকে প্রায় একই সাথে 3টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের এটিএম বুথ থেকে যান্ত্রিক জালিয়াতির মাধ্যমে অর্থ চুরির ঘটনা ঘটে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের নারায়ণগঞ্জে একজন শিক্ষককে লাঞ্ছিত করায় একজন সংসদ সদস্য সহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। আমির খসরু আবারও জানাচ্ছেন ঢাকা থেকে।
নারায়ণগঞ্জের একটি স্কুলের প্রধান শিক্ষককে মারধরের পরে কাম ধরিয়ে উদ্বাস করানোর ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান সহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট বুধবার রুল জারি করেছে। সাথে সাথে স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সাথে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে কি আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে তা 3 দিনের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। দুজন আইনজীবীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেয়। গত শুক্রবার নারায়ণগঞ্জে প্রকাশ্যে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে একদল লোক প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ধর্ম নিয়ে কথিত কটূক্তি করার জন্য মারধর এবং কাম ধরে উদ্বাস করায়। এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে প্রচারিত হলে দেশজুড়ে তীব্র প্রতিবাদ বিক্ষোভ দেখা দেয়। আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীও এই ঘটনার নিন্দা জানিয়েছেন। শ্যামলকান্তি ভক্ত ধর্ম নিয়ে মন্তব্য করেননি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি জামাত চক্র তাঁর সরকারকে উৎখাতের জন্য ষড়যন্ত্র করছে, আর লন্ডনেই সব ষড়যন্ত্র হচ্ছে। মতিউর রহমান চৌধুরী জানাচ্ছেন লন্ডন থেকে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে এক অনুষ্ঠানে বলেছেন বিএনপি জামাত চক্র তার সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে। তারা এমনটাই বেপরোয়া, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়েছে, তারা সব গুপ্ত হত্যায় লিপ্ত রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের সেন্ট জেমস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন সব ষড়যন্ত্র হচ্ছে লন্ডনে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিলে সব ষড়যন্ত্র বন্ধ হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই চিটফান্ড সংস্থা সারদার বিষয়ে পুলিশের কাছে আরো তথ্য চেয়েছে। বিস্তারিত শুনুন পরমাশিস ঘোষ রায়ের রিপোর্টে।
পশ্চিমবঙ্গে আগামীকাল বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর আগে এরাজ্যে অতিচর্চিত চিটফান্ড সংস্থা সারদার আর্থিক কেলেঙ্কারির ঘটনায় সিবিআই তদন্তের অগ্রগতিতে আরো এক ধাপ এগোতে চায় সিবিআই। একসময় এরাজ্যের চিটফান্ড সংস্থা সারদার তরফে রাজ্যের জঙ্গলমহলে যে অ্যাম্বুলেন্স ও বাইক বিলি করা হয়েছিল বলে জানা যায়, তা এখন সারদা কেলেঙ্কারি সিবিআই তদন্তের বিষয়। কিভাবে অ্যাম্বুলেন্স ও বাইক বিলি করা হয়েছিল, নাকি কোনো সরকারি অনুষ্ঠানে তা বিলি করা হয়েছিল, আইন শৃঙ্খলার দায়িত্বে পুলিশ সেখানে হাজির ছিল কিনা, সেরকমই সমস্ত তথ্য জানতে চেয়ে রাজ্য পুলিশকে চিঠি দিয়েছে সিবিআই বলে খবর। রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞদের এই বিষয়ে অভিমত, সিবিআই নথি চেয়ে রাজ্য সরকারের প্রশাসনের কাছে যে চিঠি দিয়েছে তা রাজ্য প্রশাসনের মধ্যে অস্বস্তি বাড়িয়েছে। ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল শীঘ্রই জানা যাবে, আর এ নিয়ে রাজ্য প্রশাসন উদ্বিগ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় কিনা সে চিন্তায়। কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
বুধবারের রাত পোহালেই বৃহস্পতিবার জানা যাবে আগামী 5 বছর ঠিক কার শাসনে থাকতে চলেছে পশ্চিমবঙ্গ। সোমবার বুথ ফেরত সমীক্ষায় তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী দেখে ফলাফল নিয়ে এখন অনুমানও অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে তৃণমূল শিবিরে উৎসবের আগাম প্রস্তুতি। কিন্তু প্রশাসন উদ্বিগ্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ফল বেরোনোর আগেই হিংসা শুরু হয়েছে, মৃত্যু হয়েছে কয়েকটি, আরো কত রাজনৈতিক হত্যা ঘটবে তা নিয়ে পুলিশ আশঙ্কিত। পাশাপাশি মিষ্টির দোকানে দই মিষ্টির অঢেল অর্ডার, বিক্রি বাড়ছে নানান রঙের আবিরেরও। অন্যদিকে চুটিয়ে বাজি ধরার ব্যবসা চলছে ভোটের সামগ্রিক ফলাফল এবং নির্দিষ্ট প্রার্থীদের জয় পরাজয়ের আগাম অনুমান নিয়ে। 1 টাকা লাগিয়ে অনুমান মিলে গেলে কত লাভ তা নিয়েই বাজি ধরা চলছে। সেই বাজারেও তৃণমূলের দিকেই জয়ের অনুমান বেশ জোরালো। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মঙ্গলবারের প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে কেন্টাকি রাজ্যে সামান্য ব্যবধানে জিতেছেন হিলারি ক্লিনটন এবং বার্নি স্যান্ডার্স জিতেছেন অরেগন রাজ্যে। আর এই রাজ্যে অরেগনে সহজেই জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এনবিসির সর্বশেষ জাতীয় নির্বাচনী জরিপের ফলাফলে বলা হয় হিলারি সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্পের চেয়ে। হিলারির পক্ষে ভোটার সমর্থন 48 আর ট্রাম্পের পক্ষে 45। ওদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে কিম জং উনের সঙ্গে আলোচনায় রাজি রয়েছেন তিনি। রয়টার্সের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তার সঙ্গে কথা বলায় কোনো সমস্যা নেই আমার। তালিবানের সঙ্গে আফগানিস্তানকে শান্তি আলোচনায় বসতে মধ্যস্থতাকারী আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে আফগানিস্তানকে খাটো করে দেখছে পাকিস্তান, এমন অভিযোগ করেছে আফগানিস্তান। মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা জারি রাখার সিদ্ধান্তে একদিকে এশিয়ান দেশের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি, যিনি দেশটির কাউন্সেলরও। মিয়ানমারের রাজনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক সমৃদ্ধি সহজ করতে সহায়তার লক্ষ্যে ওবামা প্রশাসন দেশটির উপর আরোপিত বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার ঘোষণা দেয় মঙ্গলবার। এক মাসের ব্যবধানে বুধবার একুয়েডরের উপকূলীয় অঞ্চলে 6.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। গত মাসে দেশটিতে 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে 650-এরও বেশি মানুষ মারা যায় এবং 12,500 আহত হয়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, গুম, হত্যা, সন্ত্রাস উন্নয়নকে ব্যাহত করে। সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ সাবরিনা। গুম, খুন, হত্যা, সন্ত্রাস উন্নয়নকে ব্যাহত করে। সাবরিনা, যেমন ঠিক না আপনাদের বললেন, এসব নিয়েই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচনা। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন, মানবাধিকার মতাদর্শী অ্যাডভোকেট সুলতানা কামাল বাংলাদেশ থেকে, এবং কলকাতা থেকে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দ্য হিন্দু পত্রিকার উত্তর পূর্বাঞ্চলের সাবেক ব্যুরো প্রধান, বর্তমানে ফ্রিল্যান্স সাংবাদিক বরুণ দাশগুপ্ত। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানের শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর হ্যাঁ, ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি। কল করছেন ঢাকা থেকে শাহানা নাসের। হ্যালো, হ্যালো,
সালাম আলাইকুম। ঢাকা থেকে শাহানা নাসের বলছিলাম।
জি,
মানুষ সামাজিক জীব, সমাজের সৃষ্টি হয়েছিল একে অপরকে সাহায্য করার জন্য এবং সর্বোপরি নিরাপত্তার জন্য। আমাদের সেই নিরাপত্তা কি আছে? নেই। আমাদের সমাজেই বলেন বা দেশেই বলেন, কারো জীবনে নিরাপত্তা নেই। চারিদিকে যেভাবে খুন বা রাহাজানি, এমনকি গুমও হচ্ছে মানুষ, তা পত্রিকা খুললে বা টিভির সংবাদ শুনলে বা দেখে যেন গা শিউরে ওঠে। এটা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাড়ির কোনো সদস্য যখন বাইরে যায়, সে পরিবারের অন্যান্য সদস্যরা যেন উদ্বেগে উৎকণ্ঠায় অতিবাহিত করে সময়। এটা কি কোনো নিরাপদ জীবনের লক্ষ্য? না, তা হতে পারে না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য খুন করা বা কাউকে গুম করে ফেলা যেন খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন মনোভাব বাঙালির কবে ছিল? আমাদের দেশটা কেন এমন হলো এবং সমাজের মানুষের অসহিষ্ণুতার কেন এই বহিঃপ্রকাশ, তা কেবল বোধ হয় সমাজ বিজ্ঞানীরাই বলতে পারবেন। এখন হচ্ছে আমাদের উন্নয়নের ও দেশ গড়ার সময়। এই পরিস্থিতিতে উন্নয়ন কি বিঘ্নিত হবে না? আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের উপর নির্ভরশীল যে পর্যটন ব্যবসার সম্ভাবনা রয়েছে, তা কি সফলভাবে কার্যকর করা সম্ভব হবে? নাকি কোনো বিদেশি বিনিয়োগের প্রস্তাব পাবে বাংলাদেশ এরপর? তাহলে আমরা কতখানি পিছিয়ে পড়ছি, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তা সহজেই অনুমেয়। ধন্যবাদ।
শাহানা নাসেরের তো প্রশ্ন ঠিক নয়, জিজ্ঞাসাও নয়, মন্তব্য। তো শাহানা নাসেরের এই মন্তব্যকে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের পটভূমি, প্রেক্ষাপট বিবেচনা করে আমরা আলোচনায় যাচ্ছি। তো অ্যাডভোকেট সুলতানা কামাল, শাহানা নাসেরের এই নিরাপত্তা নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা, আপনার মন্তব্য।
ধন্যবাদ। শাহানা নাসের যে উৎকণ্ঠা প্রকাশ করেছেন, আমার মনে হয় তিনি প্রায় প্রতিটি সচেতন নাগরিকের উৎকণ্ঠা, উদ্বেগে এখানে প্রকাশ করেছেন। আমাদের সবসময় একটা প্রশ্ন থাকে যে উন্নয়ন বলে আমরা যেই বিষয়গুলিকে চিহ্নিত করতে চাই, সেটা আসলে কতটা যথাযথভাবে আমরা করি, এবং উন্নয়নের সঙ্গে কিংবা বিপরীতে মানুষের নিরাপত্তা নিয়ে কতখানি চিন্তা করে। যেমন যে সমস্ত উন্নয়ন প্রকল্পগুলি গ্রহণ করা হয় সেই প্রকল্পগুলি আসলে কতখানি মানুষের নানা বিধ যে নিরাপত্তার বিষয় রয়েছে, সেটা তার শারীরিক নিরাপত্তার বিষয় রয়েছে, তার চলাচলের নিরাপত্তার বিষয় রয়েছে, তার মানসিক নিরাপত্তার বিষয় রয়েছে, জীবনের নিরাপত্তার বিষয় রয়েছে। এখন আরো বিশেষ করে যেটা নিয়ে আমরা অনেক বেশি করে উদ্বিগ্ন হই সেটা হলো যে তার যে প্রাকৃতিক আবহ কিংবা যেটাকে আমরা বলি যে এনভায়রনমেন্টাল যে সিকিউরিটি ব্যাপার আছে সেখানে কতখানি আমরা মনোযোগী হয়ে উন্নয়নের বিষয়টাকে চিন্তা করি, ভাবনা করি কিংবা সেটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সেটা নিয়ে তো বারবারই প্রশ্ন হচ্ছে। এবং শাহানা যে উদ্বেগটা প্রকাশ করেছেন যে যদি মানুষ বাড়ি থেকে বের হয়ে বাড়িতে নিশ্চিত ফিরে আসবে কিনা নিজেও সেটা নিয়ে অনেক উদ্বিগ্ন থাকেন এবং তার পরিবার পরিজনও সেখানে উদ্বিগ্ন থাকেন, তখন উন্নয়নের সুফলই বা তিনি কিভাবে ভোগ করছেন বলা যায়, কিংবা উন্নয়নের জন্য একটি নাগরিকের কিংবা একজন ব্যক্তির যে নিষ্ঠা নিয়ে যে একটা বিরাট বড় স্বস্তি নিয়ে কাজ করার কথা, কারণ উন্নয়ন তো নিজে নিজে হবে না, উন্নয়ন করতে হলে সেখানে মানুষকে নানাভাবে নানা কিছু বিনিয়োগ করতে হবে, সেই বিনিয়োগ গুলি তার যে মানসিক যে স্বস্তির সঙ্গে সম্পর্কিত সেগুলি কতখানি সহজে করতে পারছে সেগুলির উপরেই তো অনেকখানি নির্ভর করবে। তাদের সে উদ্বেগের প্রশ্নের যে উত্তর দিতে হয় সেখানে অবশ্যই এটা বলতে হয় যে একটি সমাজে মানুষ যদি নিশ্চিন্তে নির্বিঘ্নে একেবারে উদ্বেগহীন অবস্থায় যদি নিজের কাজটা করতে না পারে স্বাধীনভাবে এবং তার যে সৃজনশীলতা সেটা যদি সে ব্যবহার করতে না পারে কোন রকম ভয় ভীতি ছাড়া, তাহলে কিন্তু সেখানে উন্নয়নও সেরকম ভাবে ত্বরান্বিত হয় না কিংবা উন্নয়নের প্রক্রিয়া সেরকম সচল থাকে না। তো তার ফলে এটা অবশ্যই বলা যায় যে যতক্ষণ পর্যন্ত মানুষ নিরুদ্বিগ্ন নিরাপত্তা বোধের মধ্যে দিয়ে কোনো কিছু করতে না পারবে ততক্ষণ পর্যন্ত যে উন্নয়নগুলি ঘটবে হয়তো খুবই যেটাকে বলে কাঠামো অবকাঠামোগত কিছু উন্নয়ন হতে পারে, কিন্তু সেই উন্নয়নের সঙ্গে মানুষের জীবনের সম্পর্ক কিন্তু ক্রমশই দূরে সরে যেতে থাকে। এবং বিশেষ করে নারীদের ব্যাপারে সেটা বলা যায় যে আমি যে উদাহরণটা অনেক সময় দিই যে হ্যাঁ রাস্তাঘাট তৈরি হবে, সেই রাস্তায় যদি আমি নিরাপদে নির্বিঘ্নে প্রত্যেকটা মুহূর্তে ভয় না পেয়ে পদচারণা করতে না পারি, আমার পা ফেলতে না পারি, তাহলে সেই পথ ঘাট ব্রিজ আমার জন্য তৈরি হয়েই বা কতখানি লাভ হচ্ছে। তো সেই জন্য অবশ্যই এটা বলতে হবে যে মানুষের নিরাপত্তা বোধের সঙ্গে উন্নয়নের চিন্তাটা ওতপ্রোত ভাবে জড়িত, সেটা যদি আমরা স্পষ্টভাবে দেখতে না পাই এবং সেটা যদি সক্রিয়ভাবে আমরা প্রয়োগ করতে না পারি তাহলে কিন্তু উন্নয়নের সঙ্গে মানুষের সম্পর্ক ক্রমশই বিচ্ছিন্ন হয়ে যেতে থাকবে এবং মানবতা বিচ্ছিন্ন কিংবা মানুষের জীবন বিচ্ছিন্ন উন্নয়নের সার্থকতা কতখানি আছে সেই প্রশ্ন তো বরাবরই থেকে যাবে।
আমরা নিরপেক্ষ অবস্থান থেকেও শাহানা নাসিরের এই উদ্বেগ উৎকণ্ঠার কথা স্বীকারই করব, সহমত ব্যক্ত করব তার মন্তব্যের সঙ্গে। এবং বস্তুত আমরা যদি খবরাখবরের প্রতি নিত্যদিনকার খবরাখবরের প্রতি নজর দেই তাহলে আমরা দেখতে পাবো যে গোটা উপমহাদেশেই ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান গোটা অঞ্চলই একটা অস্থিরতার মধ্যে দিয়ে অতিক্রম করছে এবং মোটামুটিভাবে কম বেশি একই রকম পরিস্থিতি সেখানে। বরুণবাবু আপনি কি মনে করেন?
অপরাধ যা ঘটছে সেটাকে মোটামুটি দুভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে অরাজনৈতিক অপরাধ, অর্থাৎ সাধারণ খুন জখম গুন্ডামি ডাকাতি ইত্যাদি, আরেকটা হচ্ছে রাজনৈতিক অপরাধ, অর্থাৎ বিভিন্ন দলের মধ্যে সংঘর্ষ বা নির্বাচনের সময় যে ধরনের সংঘর্ষ হয় এখনো হচ্ছে, তাতেও মানুষ মারা যাচ্ছে জখম হচ্ছে ইত্যাদি। তো এই দু ধরনের অপরাধই অনেক বেড়ে গেছে এবং একটা জিনিস অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে নিছক আইন করে বা দণ্ডাদেশের কঠোরতা বাড়িয়ে এই জিনিস বন্ধ করা সম্ভব নয়। 2013 কি 2014 সালে ডিসেম্বর মাসে 16ই ডিসেম্বর দিল্লিতে একটি প্যারামেডিক্যাল স্টুডেন্ট যুবতী খুন হন, ধর্ষিত হন তারপর খুন হন। সেই ধর্ষণ এবং খুন নিয়ে সারা দেশে তোলপাড় হয়ে যায়। সেই মেয়েটিকে পরে সিঙ্গাপুর পাঠানো হয় কিন্তু সেখানে সে বাঁচেনি, শেষ পর্যন্ত মারা যায়। তারপরে ভারত সরকার জাস্টিস ভার্মা কমিশন নামে একটি কমিশন তৈরি করেন যাতে করে এই ধরনের অপরাধের ক্ষেত্রে শাস্তির পরিমাণ কতটা বাড়ানো যেতে পারে সেটা বিবেচনা করার জন্য। জাস্টিস ভার্মা কমিশন তাদের রিপোর্টও দেন এবং সেই অনুযায়ী আইন সংশোধন করা হয়, অত্যন্ত কঠোর সাজার ব্যবস্থা করা হয়, কিন্তু তারপরেও রেপ বা ধর্ষণ এতটুকু কমেনি, যেমন চলছিল তেমনই চলছে। কাজেই এটা অত্যন্ত পরিষ্কার যে শাস্তি বাড়িয়ে বা আইন সংশোধন করে অপরাধ কমানো বা বন্ধ করা সম্ভব নয়। যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সমাজতাত্ত্বিক, সমাজকর্মী, সমাজবিজ্ঞানী, বিভিন্ন ডিসিপ্লিনের লোকদেরকে মিলে একটা আলোচনায় বসতে হবে, কারণ খুঁজে বার করতে হবে যে কেন অপরাধটা এইভাবে বাড়ছে। নিছক দণ্ড দিয়ে হবে না, সেটার দিকে কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকার, কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কেউই কোনো নজর দেননি। অথচ এইটাই হওয়া দরকার সব থেকে আগে। কি কারণে হঠাৎ এত দ্রুত বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের রাজনৈতিক অপরাধ, সেইটে কেন বাড়ছে তা নিয়ে একটা মাল্টিডিসিপ্লিনারি একটা ইনকোয়ারি বা রিসার্চ একটা করা দরকার, যার থেকে কিছু পথ বেরিয়ে আসতে পারে। সেটা না হলে পরে যেমন চলছে তেমনই চলবে এবং উন্নয়ন তো ব্যাহত হবেই খানিকটা, কোনো সন্দেহ নেই। সব থেকে বেশি যেটা ব্যাহত হবে সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা, সামাজিক শান্তি। যেটা শাহানা বলছিলেন যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল, সন্ধ্যাবেলা ফিরে না আসা পর্যন্ত বাড়ির লোক নিশ্চিন্ত হতে পারছে না, এই অবস্থাটা চলতে থাকবে।
বরুণ বাবুর বক্তব্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিবেকের দংশন উঠে আসছে, একটা জিজ্ঞাসা বিরাট বড় হয়ে আমাদের সামনে দাঁড়াচ্ছে। সেটা হচ্ছে যে আমরা বুঝলাম, আমরা জানলাম যে সন্ত্রাস, গুম, খুন, হত্যা বিশেষ একটা গোত্র, বিশেষ একটা গোষ্ঠী, বিশেষ একটা সম্প্রদায় হয়তো করছে, কিন্তু সুশীল সমাজ চুপ করে বসে আছে কেন? কিংবা যেটা বরুণবাবু বললেন যে যাদের এদিকে নজর দেওয়া দরকার তারা এ ব্যাপারে চুপ করে বসে আছে কেন, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না কেন, এরকম প্রশ্ন আমাদের শ্রোতাদের কাছ থেকে আমরা প্রায়ই পেয়ে থাকি। আমরা এইটা নিয়ে আবার আলোচনা করব, সুলতানা কামালের কাছে যাব, আবার বরুণবাবুর কাছে যাব। ইতিমধ্যে পঞ্চগড় বাংলাদেশ থেকে আমাদের একজন শ্রোতা দীপক চক্রবর্তী লাইনে আছেন। দীপকবাবু, আপনার প্রশ্ন ভাই।
হ্যালো, নমস্কার।
নমস্কার। দীপক বাবু, প্রশ্ন প্রশ্ন, আমাদের সময় কম।
আমি প্রশ্ন যাচ্ছি, আজকে বাংলাদেশে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছেন, যেমন বাংলাদেশে গুম, খুন, হত্যা, আমরা দেখতেছি বাংলাদেশে প্রায় আমরা দেখি আর কি, মানে এই মানে কয় মাস থেকে আমাদের রাস্তায় দেখেন, আমাদের ঢাকা শহর দেখেন, অনেক গুম খুন হত্যা হচ্ছে, এবং এখানে কেউ রেহাই পাচ্ছে না। এবং নারী হোক, পুরুষ হোক, সাধারণ যে কোনো মঠে পুরোহিত হোক, এবং আমাদের
হিন্দু পুরোহিত নিহত হয়েছেন, এটা আমরা জানি। আপনার প্রশ্ন, আপনার প্রশ্ন।
আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হচ্ছে এরকম, মানে দেখবেন আমাদের বাংলাদেশে গুমখুম হত্যা হচ্ছে, যেগুলো কি অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু দেখতেছি না, আমার বাংলাদেশে গুমখুম হত্যা হচ্ছে, আমাদের বাংলাদেশেই শ্রেষ্ঠ একটা মডেলে পরে মানে আপনার শ্রেষ্ঠ একটা হয়ে গেছে গুমখুম হত্যাকারী। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে নাগাদ কত সাল নাগাদ এই গুমখুম হত্যা, আমাদের সাধারণ মানুষ, জনগণ কত নাগাদ সাল থেকে এরা ইহাই মানে পাইতে পারে, এবং কি এরা সচেতন ভাবে থাকতে পারে? আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাসী কি ধরনের তৎপর,
আমরা কিভাবে কবে নাগাদ এ থেকে পরিত্রাণ পেতে পারি, অনেক বিরাট জিজ্ঞাসা পহেলি অনেক। সুলতানা কামাল আলোকপাত করবেন
এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে এটা থেকে রেহাই পাবো। তবে একটা প্রত্যয় আমি সবসময় রাখতে চাই, সেটা হলো যে আমরা সাধারণ জনগণ যখন চাইবো, চাওয়াটা প্রকাশ করতে পারবো এবং সেই চাওয়ার পক্ষে শক্তভাবে দাঁড়াতে পারবো, তখনই এইগুলির শেষ আমরা হয়তো দেখার একটা আশা করতে পারি। যে কথাটা আপনি বলছিলেন আপনার সূচনা বক্তব্যে এই অধ্যায়ে, সেটা হলো যে কেন মানুষজন কথা বলছে না, কিংবা বরুণবাবু হয়তো এই প্রশ্নটা তুলেছিলেন, মানুষজন যতক্ষণ পর্যন্ত কথা না বলবে মানুষজন যতক্ষণ পর্যন্ত তার অধিকার তার মর্যাদা দাবি না করবে ততক্ষণ পর্যন্ত ব্যবস্থাপনার মধ্যে আমরা বসবাস করি সেখানটা তো সেটা পাওয়ার সুযোগটা কমে যেতে থাকে। আর একটা কথা শুধু বলি এখানটায়, যেটা হলো যে গণতন্ত্রের যে একটা মূল সূত্র আমরা সবসময় শুনে এসেছি যে দুষ্টের দমন শিষ্টের পালন, এখন কিন্তু গণতন্ত্রের সেই সূত্রটার প্রতি আনুগত্য কিংবা সেটাকে শক্ত করে ধরে দাঁড়াবার মতন ব্যবস্থা কিংবা যে সেই পরিচালনার দায়িত্বে যারা থাকেন তাদের মধ্যে কিন্তু সেই দৃঢ়তা দেখা যায় না। তার ফলে আমাদের সমাজে আমরা দেখি যে দুষ্টেরই পালন হচ্ছে শিষ্টের দমন হচ্ছে, তখনই কিন্তু মানুষ কথা বলা বন্ধ করে দেয়, অধিকার দাবি করা বন্ধ করে দেয়, এবং যখন এই বন্ধ করার অবস্থায় যে আমরা দাঁড়াই তখনই কিন্তু এই অপরাধগুলি একেবারে নিরবিচ্ছিন্ন ভাবে অপ্রতিরোধ ভাবে চলতে থাকে এবং এই অপরাধ থেকে যারা নানা সুযোগ নানা স্বার্থ সিদ্ধি করে দিতে থাকেন তারা শক্তিশালী হতে থাকে সমাজে। তখনই আমরা কিন্তু সমাজের দুর্বৃত্তায়নের কথা বলি, সমাজ কলুষিত হয়ে গেছে সেই কথা বলি, তবে শেষ কথাটা হচ্ছে যে এটার পরিবর্তন আনতে হলে এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে, কথা বলতে হবে।
আমাদের শ্রোতারা এ পর্যন্ত যে যা বলেছেন এবং এ পর্যন্ত সুলতানা কামাল যা বললেন, যে বক্তব্য উপস্থাপন করলেন, বরুণবাবু যা বলছেন, তার সঙ্গে আমরা সহমত পোষণ করলেও কৌশলগত কারণে আমরা বলছি যে এ অনুষ্ঠানে শ্রোতাদের, অতিথি উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, তার দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের উপর বর্তাবে না। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। চলে যাচ্ছি এখন ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের রানীনগর অঞ্চলে, ওখান থেকে কল করছেন আমাদের দীর্ঘদিনের শ্রোতা জিয়াউর রহমান। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি জিয়াউর রহমান বলছি।
জি ভাই,
রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে।
জি,
তো আজকের যে আলোচ্য বিষয় গুম খুন সন্ত্রাস ইত্যাদি কর্মকাণ্ড উন্নয়ন প্রক্রিয়াকে ব্যাহত করে, তো এটা তো অতি সত্যি কথা, প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে। যেমন ভাবে একটা খুন করলে আবার পাল্টা খুনের রাজনীতি দেখা যায়, একটা গুম করলে বা একটা সন্ত্রাস ঘটালে তার পাল্টা একটা প্রতিশোধ ক্রিয়া কাজ করে। সেক্ষেত্রে মানুষ যে উন্নয়নের কর্মকাণ্ড গুলোকে ভুলে গিয়ে সেই প্রতিশোধ নেওয়ার এতেই চেষ্টাতে মানুষ ব্যস্ত থাকে। তো সেক্ষেত্রে আমরা কেউ কাঁধে কাঁধ লাগিয়ে কোন একটা কর্মকাণ্ডকে ক্ষমার চোখে দেখেও কাঁধে কাঁধ লাগিয়ে এগিয়ে যাওয়ার কথা খুব কমই ভাবতে পারি, যার জন্য সার্বিকভাবে আমাদের অঞ্চল দেশ বা অ্যাজ এ হোল মানে পুরো পৃথিবীটাই দেখা যাচ্ছে যে আরো যত পরিমাণে অগ্রগতির উন্নতির সম্ভাবনা ছিল এই সকল কর্মকাণ্ড সেগুলোকে ব্যাহত করছে এবং উন্নয়ন প্রক্রিয়াকে ব্যাহত করে। আপনারা জানাবেন আপনাদের মতামত, ধন্যবাদ।
জি জিয়াউর রহমান, আপনি যেটা বললেন যে প্রতিক্রিয়া এবং পাল্টা প্রতিক্রিয়া, হ্যাঁ এরকম খুন গুম খুন সন্ত্রাসও হয়, কিন্তু সব গুম খুন গুম খুন সন্ত্রাসী বোধহয় এই এর মধ্যে পড়ে না। যাই হোক, বরুণবাবু আপনি কি বলবেন?
তো কারণ অনেকগুলো আছে, কোনো একটা বিশেষ কারণে নয়, তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বর্তমান সামাজিক পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে বা যেভাবে পরিবর্তিত হচ্ছে তার ফলে সব ধরনের অপরাধী বাড়ছে, এবং যেটা আমরা লক্ষ্য করছি অন্তত পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলির মধ্যে যে সহিষ্ণুতা আগে ছিল যে আমরা বিরোধিতা করব কিন্তু একটা সীমার মধ্যে থাকব, সেই সীমাটা আজকাল আর কেউ মানছে না, তার ফলে হিংসা ভায়োলেন্স সেটা অনেক বেড়ে যাচ্ছে। এখন একটা ট্র্যাডিশনের মতন তৈরি হয়ে গেছে যে ও যদি আমায় খুন করে আমাকে পাল্টা খুন করতেই হবে। এইটার থেকে কি করে মুক্তি পাওয়া যায়, কি করে বেরোনো যায় আমি সেটা বলতে পারবো না, কিন্তু এই ঘটনাটা ঘটছে এবং একটা জায়গাতে যদি তার বিরুদ্ধে রুখে না দাঁড়ানো যায় দলমত নির্বিশেষে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে তাহলে কিন্তু অবস্থা ক্রমশই খারাপের দিকে চলতে থাকবে এবং পুরোপুরি মাতসনায় বলে আমরা যেটাকে আগে বলতাম সেই মাতসনায় চালু হয়ে যাবে। এটা তো একা কারোর পক্ষে বন্ধ করা সম্ভব নয়, সমাজের সকলের লোক না হলেও অন্তত বেশিরভাগ মেজরিটি তারা যদি একসঙ্গে না দাঁড়ায় তাহলে পরে এই জিনিস বন্ধ করা খুব কঠিন হবে বলে আমি মনে করি।
জি বরুণবাবু, এই যে মাতসন্যায়ের কথা বললেন, এই গোটা বিশ্বব্যাপী আমরা ইদানিং লক্ষ্য করি, অনেকে মনে করেন যে সহিষ্ণুতা কমে আসছে সামগ্রিকভাবে সব মানুষের মধ্যেই, বিবেকের সচেতনতা ক্রমশই যেন একটা অধোগতির দিকে ধাবিত হচ্ছে। সুলতানা কামাল মন্তব্য করবেন।
হ্যাঁ, সেটা যদি আমরা বাস্তবতার দিকে তাকাই অস্বীকার করার খুব কি উপায় আছে আমাদের? যে মূল্যবোধের প্রচন্ড রকম একটা অবক্ষয় আমরা চতুর্দিকে দেখতে পাই এবং ক্রমশ মানুষ যেন নগদ যা লাভ করে নিতে পারে সেটার দিকে অনেক বেশি ঝুঁকে পড়েছে, এবং আদর্শের যে একটা ব্যাপার ছিল যেটা নিয়ে আমরা অনেক বেশি 60-এর দশকে হয়তো আমাদের জীবন যাপনে জীবন ধারণে আমরা নিজেদের মধ্যে বজায় রাখার চেষ্টা করেছি, সেই বিষয়গুলি অনেকখানি কমে গেছে। এবং এখন যেটা আমরা দেখতে পাই যে যারা একটা শক্তিধর অবস্থানে চলে যাচ্ছেন তারা অনেক বেশি নিজেদের আদর্শ কিংবা জনগণের সমর্থন কিংবা একটা সামাজিক সমর্থনের উপরে নির্ভর করে না যে দুর্বৃত্ত নির্ভর হয়ে সেই জায়গায় পৌঁছাচ্ছেন। তো তার ফলে আমরা যেটা দেখতে পাই যে চক্রাকারে একটা দুর্বৃত্তায়নের ব্যাপার চলতে থাকে, যেহেতু দুর্বৃত্তের উপরে নির্ভর করে সবকিছু চলছে, আরো দুর্বৃত্ত তৈরি করা, দুর্বৃত্তরা আবার অন্যদেরকে দুর্বৃত্তায়ন করে চলেছে, এইভাবে চলতে চলতে এখন সমাজের যে অবস্থাটা দাঁড়িয়েছে, একটু আগে যে কথাটা হলো যে আমরা যেন অনবরত একটা অধোগতির ধাক্কায় পড়ে গেছি, এবং সবচেয়ে বড় কথাটা হলো যে এগুলির কোনো প্রতিকার সেরকম ভাবে আমরা দেখতে পাই না। আজকে মানুষের মনের মধ্যে যে কষ্টটা সবচেয়ে বেশি করে বাজে সেটা হলো যে আমার উপরে যদি একটা আক্রমণ হয়, আমার উপরে যদি একটা আঘাত আসে সেটার কোনো প্রতিকার আমি পাবো না, ন্যায় বিচার বলে সমাজে কোনো কিছু যেন কোনো অস্তিত্ব নেই। এবং যখন ন্যায় বিচারের প্রত্যাশা মানুষ হারিয়ে ফেলে তখন তো তার মধ্যে মরিয়া ভাব চলেই আসবে, এবং তার ফলে আমরা বারবার যে কথাটা অনেকদিন ধরে বলে যাচ্ছি যে এখন দেখে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা প্রায়ই দেখি পিটিয়ে মেরে ফেলা হয়েছে, প্রায়ই দেখি নিজের হাতে শাস্তি দেওয়ার একটা প্রবণতা সেখানে দাঁড়িয়ে গেছে, এবং অনেক মানুষ সেটাকে সমর্থন করছে। আজকে আমরা হত্যা গুম যে সমস্ত বিষয় নিয়ে কথা বলছি এটার প্রতিও কিন্তু অনেক সময় একটা সমর্থনের ভাব দেখা গেছে সমাজের মধ্যে। আমরা যখন এটার বিরুদ্ধে কথা বলেছি প্রতিবাদ করার চেষ্টা করেছি আমাদেরকে বলা হয়েছে যে কেন আপনারা প্রতিবাদ করছেন, কারণ যাদেরকে এইভাবে গুম করে দেয়া হচ্ছে কিংবা হত্যা করা হচ্ছে তারা তো দোষী ব্যক্তি, তারা তো সন্ত্রাসী ছিল, তারা অপরাধী ছিল। এই বোধটাই আমরা হারিয়ে ফেলছি যে অপরাধী হোক কি অপরাধী না হোক একটা সমাজে বাস করতে হলে সামাজিক কিছু নিয়ম নীতি কিছু নৈতিকতা মেনে সমাজে চলতে হয়, এবং সেটার মধ্যে দিয়েই কিন্তু ন্যায় বিচারের একটা ধারা আমাদের অনুসরণ করে চলতে হয়, যেখানে সেই ব্যক্তি যত বড়ই অপরাধ করে থাকুক না কেন সে যদি শাস্তি পেতেই হয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে পাবে, সেই বোধটাই কিন্তু আমরা এখন হারিয়ে ফেলেছি। তার ফলে যেটা হচ্ছে এখন কিন্তু শুধুমাত্র রাষ্ট্র যে গুম করছে, রাষ্ট্র যে হত্যা করছে তা না, রাষ্ট্র বহির্ভূত শক্তিগুলিও সেটা করছে, এবং সাধারণ অত্যন্ত নিরীহ মানুষ রাগ করে আরেকটা মানুষকে মেরে ফেলছে, কারণ ন্যায় বিচারের প্রত্যাশা তার মন থেকে চলে গেছে। যখন সে রাগটা করছে সেই রাগটা সে মিটাবার চেষ্টা করছে নিজের শক্তি দিয়েই, এবং সে জানে যে এছাড়া আমি অন্য কোনো ভাবেই আমার উপরে যে কষ্টটা এসেছে সেই কষ্টের কোনো প্রতিকার পাবো না। এই প্রতিকারহীনতা কিন্তু বিচারহীনতা নিয়ে আসে, এবং প্রতিকারহীনতা বিচারহীনতা ন্যায় বিচারের প্রত্যাশাহীনতা সমাজে এই অবক্ষয় তৈরি করে, যেটা অবশ্যই আমাদের রুখে দাঁড়াবার কিংবা রুখবার একটা বিরাট চ্যালেঞ্জ নিয়ে সামনে দাঁড়িয়েছে, যেটা আমাদের করতেই হবে যদি আমরা মনুষ্য সমাজে বাস করতে চাই।
জি সুলতানা কামাল, এই যে মূল্যবোধের অবক্ষয়ের কথা বললেন, যে প্রসঙ্গ তুললেন তাতে করে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ছে। আমরা ছোটোবেলা যখন স্কুলে যেতাম আমাদের মাস্টারমশাইরা আমাদের শেখাতেন যে তৃণাদপি সুনীচেন তরুরূপী সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদাহরি। এই যে মূল্যবোধের একটা মানদণ্ড, এটা আমাদেরকে কি শেখানো হচ্ছে না এখন? আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে না আমাদের বাড়িতে, আমাদের স্কুলে, আমাদের সমাজে? কেন সর্বক্ষেত্রে সারা বিশ্বব্যাপী প্রায় এক অস্থিরতা, এক হিংসা ক্রমশই যেন বিস্তার লাভ করছে, এ থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাব? এখন আমি কলকাতায় যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথি উত্তরদাতার কাছে, কিছু বলবেন? হ্যালো,
হ্যালো,
হ্যাঁ বরুণ বাবু,
আপনি আমাকে বলছেন?
আগে হ্যাঁ,
আচ্ছা। ব্যাপার হচ্ছে যে অপরাধের রাজনীতিকরণ বা রাজনীতির অপরাধীকরণ যাই বলুন না কেন, আমার মনে হয় যে মূল ব্যাপারটা হচ্ছে ডি আইডিওলজাইজেশন অফ পলিটিক্স, অর্থাৎ রাজনীতির থেকে আদর্শ জিনিসটাই উঠে গেছে। ক্ষমতা দখল করতে হবে ক্ষমতায় থাকার জন্য, এই ব্যাপারটা সমস্ত দলের রাজনৈতিক নেতাদের পেয়ে বসেছে। এর থেকে যদি আমরা রাজনীতিকে মুক্ত করতে না পারি, অর্থাৎ রাজনৈতিক নেতারা যদি রাজনীতির মধ্যে থেকে আদর্শ রাজনীতিতে আদর্শবোধকে ফিরিয়ে আনতে না পারেন, তাহলে কিন্তু এই জিনিস বন্ধ করা খুব মুশকিল হবে। পশ্চিমবঙ্গে আমি দেখছি আরেকটা বড় পরিবর্তন হয়েছে। আগেকার দিনে আমি তো 1952 সালের প্রথম নির্বাচন থেকে দেখে আসছি, প্রথম দিকে যেটা ছিল সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো মানে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টদেরকে কাজে লাগাতেন, কিন্তু সেই অ্যান্টি সোশ্যাল এলিমেন্টরা তাদের অনুগত হয়ে থাকতো। এখন সেই পরিস্থিতিটা পাল্টে গেছে, এখন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট যারা তারাই এখন রাজনৈতিক নেতাদের উপরে চোখ রাঙায় এবং বলে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, যেটা আগে ছিল না। এই জিনিস যদি বন্ধ না করা যায় এবং বন্ধ করার ক্ষমতাটা সাধারণ লোকের খুব কম, এটা যদি রাজনৈতিক নেতারা নিজেরা উদ্যোগ নিয়ে না করেন, তাহলে পরে তো এই যেটা সিভিল সোসাইটির কথা আপনি একটু আগে বলছিলেন, সিভিল সোসাইটিতে আমরা যারা সাধারণ নাগরিক আছি, নিরস্ত্র নাগরিক, আমাদের প্রতিরোধ বা রেজিস্ট্যান্সের একটা সীমা আছে। প্রথমত আমরা অসংগঠিত, দ্বিতীয়ত আমরা সংঘবদ্ধ দুর্বৃত্তদের বিরুদ্ধে দাঁড়াবো কি করে। কাজেই রাজনৈতিক নেতাদের একটা বড় দায়িত্ব আছে, তারা যদি সেই দায়িত্বটা না বোঝেন, সে সম্পর্কে সচেতন না হন এবং যা করা দরকার সেটা না করেন, তাহলে পরে খুব মুশকিল আছে বলে আমার মনে হয়।
বরুণবাবু, একটা পাল্টা জিজ্ঞাসা আমার মনে এলো, আপনি এই যে বললেন যে সাধারণ মানুষের ক্ষমতা কম, তাহলে কি আমরা মনে করতে বাধ্য হব যে আমাদের গণতন্ত্র, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, আমাদের গণতন্ত্রই গণতান্ত্রিক ব্যবস্থা কমজোর হয়ে আসছে, আমরা গণতন্ত্রকে ধরে রাখতে পারছি না? সাধারণ মানুষের ক্ষমতা কম
মুশকিল। হ্যাঁ বলুন বলুন।
সাধারণ মানুষের ক্ষমতা কম অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি,
কারণ এখানে আমরা পশ্চিমবঙ্গে যেটা দেখতে পাচ্ছি যে ধরনের সংঘবদ্ধ অপরাধ হচ্ছে, গুন্ডামি হচ্ছে, তাতে বহু জায়গাতে হয়েছে যে একটি মেয়েকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ধর্ষণ করার জন্য, পাড়ার একটি যুবক রুখে দাঁড়ালো, তাকে সঙ্গে সঙ্গে খুন করে দেওয়া হয়, এরকম একটা না একাধিক ঘটনা ঘটেছে। কাজেই যে এইটা এইগুলোকে বন্ধ করার এবং কঠোর ভাষায় নিন্দা করাটা প্রাথমিক দায়িত্ব যাদের উপরে, সেই রাজনৈতিক নেতারা যদি সেই কর্তব্যটা না করেন এবং সবসময় দোষটা অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করেন, তাহলে পরে তো নিরস্ত্র জনগণের পক্ষে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলাটা খুবই কঠিন হবে। একেবারে যাবে না এটা বলি না, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার, চট করে সেটা হবে না।
হ্যাঁ, আপনি আপনার এই মন্তব্য সাধারণ মানুষের ক্ষমতা কম এটাকে আমরা চ্যালেঞ্জ করছি না, আমি উদ্বিগ্ন হয়ে জানতে চাইছিলাম যে সাধারণ মানুষের ক্ষমতা কেন কমে যাচ্ছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে, কল করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে শামীম আরা। হ্যালো,
আমি নিউ ইয়র্ক থেকে শামীম আরা বলছি।
জি ভাই,
প্রশ্ন হচ্ছে,
জি,
হত্যা সন্ত্রাস শুধু উন্নয়ন কেন সব কিছুকে ব্যাহত করে, এর থেকে বের হওয়ার উপায় কি?
সুলতানা কামাল, আপনাকে আপনার কাছে বারবার আমরা একই প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি, কিন্তু কি করব, শ্রোতারা জানতে চাইছেন।
তার আগে একটু আগে প্রশ্নের রেস্ট নিয়ে একটু বলি যে সাধারণ জনগণ যে শক্তিহীন, যেটা আপনিও বলেছেন যে আমরা হয়তো শক্তিহীন বলবো না কিংবা কম শক্তিধর সেটা বলবো না, যেটা হচ্ছে যে আমরা তো সমাজে কিছু চুক্তির ভিত্তিতে বাস করি, তাই না? সেই চুক্তিগুলি যখন অশ্রদ্ধার জায়গায় চলে যায়, এবং সবচেয়ে বড় কথা যে জনগণের সম্মতিতেই কিন্তু কিছু যেটাকে ইংরেজি করে বললে বলা যায় যে মনোপলি অফ ভায়োলেন্স, আমরা রাষ্ট্রের কিছু অঙ্গের কাছে কিন্তু মনোপলি অফ ভায়োলেন্সটা দিয়ে দেয়, যেমন পুলিশ বন্দুক ব্যবহার করতে পারবে, আর্মি বন্দুক ব্যবহার করতে পারে, কিংবা যারা সশস্ত্র বাহিনী তারা অস্ত্র ব্যবহার করতে পারে, সাধারণ জনগণ তো অস্ত্র ব্যবহার করবে না। এবং সেই অস্ত্র ব্যবহারের যে নিয়ম নীতিগুলি রয়েছে সেই নিয়ম নীতি মেনে যদি তারা সেই যে নাম বলছিলাম যে চুক্তির ভিত্তিতে আমরা সমাজ গড়ে তুলি, সেই চুক্তিগুলি মেনে যদি একেবারে সঠিকভাবে সেটাই থাকে যে শুধু এরাই অস্ত্র ব্যবহার করবে এবং করবে জনগণের সম্মতিতে জনগণকে রক্ষা করার জন্য, যদি এই বিষয়গুলি আমরা ঠিক রাখতে পারতাম তখন কিন্তু জনগণ অসহায় হতো না, কারণ এই যারা অস্ত্র ব্যবহার করছে তারাও তো শক্তিমান জনগণের শক্তিতে, জনগণের সম্মতিতে তারা সেই অস্ত্র ব্যবহার করছে। কিন্তু এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে যে সেই চুক্তি কিংবা সেই সম্মতির বিষয়টাই তো চলে গেছে, এখন অস্ত্র চলে গেছে দুর্বৃত্তের হাতে। এবং বরুণ বাবু যেটা বলছিলেন যে আগে রাজনীতিকরা যাদেরকে দিয়ে অস্ত্র ব্যবহার করাতো তাদেরকে মোটামুটি একটা নিয়ন্ত্রণে রাখতে পারতেন, এখন যেটা হচ্ছে যার হাতে আমি বন্দুক তুলে দিয়েছি সেই যখন এসে আমার প্রতি বন্দুক তুলে ধরে বলে বলে যে ওই টেন্ডারটা আমাকেই দিতে হবে, অন্য কেউ এখানে টেন্ডার দাখিলই করতে পারবে না, কিংবা এই কন্ট্রাক্ট আমার চাই, কিংবা ওই মেয়েকে আমি তুলে নিয়ে যাবো আপনারা কিছু বলতে পারবেন না, সেই বন্দুকের ব্যবহারকে তো আমি রোধ করতে পারছি না, কারণ আমিই তাকে সেই বন্দুকের ব্যবহারটা শিখিয়েছি আমার স্বার্থে। এটাও নৈতিক অবক্ষয় হয়েছে বলেই এই জায়গায় আমরা গিয়ে পৌঁছেছি, এবং বন্ধ করতে পারবো কি করে সেটা একটা অত্যন্ত কঠিন ব্যাপার, কিন্তু সেই প্রশ্নটা আমাদের অনবরত নিজেদের করতে হয়, আমরা কি বন্ধ করতে চাইছি। যে কথাটা আমি বারবার নিজের জন্য বলি হয়তো একটু আইডিয়ালিস্টিক শোনাতে পারে, যে যখন পর্যন্ত আমরা সবাই মিলে বলবো না যে আমরা এটা বন্ধ করতে চাই, কারণ আমি একটু বাংলাদেশের কথা টানি কবি ভাই, আপনি যে
জিনিসটি
দেশের কোন উদাহরণ আনতে
না, আপনি আপনি আপনি
করলাম কি করে অনুপ্রেরণায় এবং একটা নেতৃত্বেরও ব্যাপার আছে বিরাট, যে কথাটা আমি বরুণ বাবুর সঙ্গে একমত হবো যে এখন তো রাজনীতির ক্ষেত্র থেকে আমরা সেই নেতৃত্বও পাচ্ছি না, সেখানেও একটা বিরাট শূন্যতা দেখা দিয়েছে। এই সমস্ত যদি আমরা আমাদের ইচ্ছা দিয়ে আমাদের প্রত্যয় দিয়ে আমাদের অংশগ্রহণ দিয়ে কিছু কারেক্ট করতে পারি, কিছু সংস্কার করতে পারি এই সমস্ত জায়গায়, তখনই এটা মানে বন্ধ হওয়ার একটা পথ আমরা খুঁজে পাবো।
জি, কথা বলছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন, মানবাধিকার মতাদর্শী অ্যাডভোকেট সুলতানা কামাল ঢাকা থেকে, এবং আমাদের অপর অতিথি উত্তরদাতা আজকের প্যানেলে রয়েছেন দি হিন্দু পত্রিকার উত্তর পূর্বাঞ্চলের সাবেক ব্যুরো প্রধান এবং বর্তমানে ফ্রিল্যান্স সাংবাদিক বরুণ দাশগুপ্ত। আমরা আলোচনা করছি গুম, খুন, হত্যা, সন্ত্রাস উন্নয়নকে ব্যাহত করে, এ বিষয়টি নিয়ে এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। জি, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের পরবর্তী কলার আবু সুফিয়ান চৌধুরী, কল করছেন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল থেকে। হ্যালো, হ্যালো,
চট্টগ্রাম থেকে আবু সুফিয়ান চৌধুরী।
জি জি,
গুম, খুন, সন্ত্রাস উন্নয়নকে ব্যাহত করে, গুম ও খুন সম্প্রতি বাংলাদেশে ব্যাপক আকারে ঘটছে, যার পরিণতি ব্লগার হত্যা ও জিলহাস ও তনয়ের মর্মান্তিক হত্যাকাণ্ড সাধারণ জনগণকে মর্মাহত করেছে। এদেশে হত্যাকাণ্ড নিয়মিত ঘটার কারণে বৈদেশিক বিনিয়োগ ব্যাহত হচ্ছে, যার ফলে উন্নয়ন ও ব্যাহত হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই সমস্ত ঘটনার কারণে সুষ্ঠু সমাধানের জন্য আমাদের কি দিক নির্দেশনা দিবেন?
জি, বিনিয়োগ ব্যাহত হচ্ছে, ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে, সব কিছুই ব্যাহত হচ্ছে, উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। বরুণবাবু কথা বলবেন এ নিয়ে।
দেখুন, এ প্রশ্নের কোনো রেডিমেড জবাব নেই, রেডিমেড জবাব নেই। প্রতিরোধটা আস্তে আস্তে গড়ে তুলতে হবে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষকে তাদের সমবেত করতে হবে। এটা একটা প্রক্রিয়া, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, রাতারাতি কিছু হওয়ার নয়। মানুষকে ভয়মুক্ত করতে গেলেও সময় লাগে। এখন তো লোকে ভয়ে সিটিয়ে আছে, সংঘবদ্ধ দুর্বৃত্তদের বিরুদ্ধে দাঁড়াতে সাহসই পায় না। যারা দাঁড়িয়েছে, একাধিক উদাহরণ আছে, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো এর কোনো আশু সমাধান আমি অন্তত দেখতে পাচ্ছি না, যদি না রাজনৈতিক নেতারা নিজেরা সচেতন হন। তারা যদি না হন এবং সিভিল সোসাইটি, যেটার কথা আপনি বলছিলেন, তাদের ভেতর থেকে যদি প্রতিরোধ গড়ে তুলতে হয় সেটা সম্ভব, কিন্তু সেটা সময় সাপেক্ষ, রাতারাতি হওয়ার নয়। এবং ইতিমধ্যে দুর্বৃত্তায়নের প্রক্রিয়াটা আরো বেশি গভীর হবে বলে আমার আশঙ্কা।
জি, আমরা ইদানিং লক্ষ্য করেছি যে যে সমস্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বিশেষ করে বাংলাদেশে, তার মধ্যে বৌদ্ধ ভিক্ষু ছিলেন, ধর্মযাজক ছিলেন, হিন্দু পুরোহিত ছিলেন, কিন্তু সেই একই সঙ্গে আমরা মাঝে মধ্যে এগুলোও দেখি যে অমুক ব্যবসায়ী নিহত হলেন, অমুক দোকানদার নিহত হলেন। তার মানে শুধু ধর্মীয় ক্ষেত্রে, ধর্মীয় এলাকাতেই যে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে তা না, অন্যান্য ক্ষেত্রেও, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও এসব হত্যাকাণ্ড হচ্ছে এবং তাতে করে সন্ত্রাস আরও বেড়ে উঠছে এবং উদ্বেগ উৎকণ্ঠাও বাড়ছে। এদিক মানে একটু আলোকপাত করবেন সুলতানা কামাল।
এটা এইভাবে যদি আমরা দেখি যে আসলে অপরাধটাকে অপরাধ হিসাবে চিহ্নিত করে সেটার একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তির ব্যবস্থাটা এত দুর্বল হয়ে গেছে বাংলাদেশে যে এখন যে যেখান থেকে যেই স্বার্থটাই উদ্ধার করতে চাচ্ছে সেই স্বার্থের জন্য এই ধরনের অপরাধগুলি করে যাচ্ছে। যাদের স্বার্থ বাংলাদেশকে একটা বিশেষ ধর্মে চিহ্নিত করে একটা ধর্মীয় রাষ্ট্রে রূপান্তরিত করা, তারা সাম্প্রদায়িক কারণে করে যাচ্ছে। আবার সেখানেও দেখা যাচ্ছে যে যতটা না ধর্মের জন্য হত্যা করা হচ্ছে তার থেকে হয়তো এখানে আরেকটা উদ্দেশ্য থাকে যে যারা ধর্মের কারণে সংখ্যালঘু অবস্থানে আছেন কিংবা একটু দুর্বলতর অবস্থানে আছে তাদেরকে মেরে ফেলে তাদের জমি জমা সম্পত্তি বিশেষ করে ভূমি একটা বিরাট বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের অপরাধের কেন্দ্র বিন্দুতে রয়েছে। আর অন্যদিকে যে বিষয়টা আপনি উল্লেখ করলেন যে অমুক ব্যবসায়ীকে হত্যা করা হচ্ছে, তমুক বিত্তশালী ব্যক্তিকে হত্যা করা হচ্ছে, কিংবা বিত্তশালীও না ব্যবসায়ী না ব্যক্তিগত কোনো শত্রুতা রয়েছে সেই জন্য তাকে হত্যা করা হচ্ছে। মোট কথা যে যেই যেই বিষয়টা আমরা বারবারই বলার চেষ্টা করছি যে একটা বিচারহীনতা সংস্কৃতি যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, যখন মানুষ জানে যে কোনো একটা অপরাধ করলে সেই অপরাধের জন্য তাকে জবাবদিহিতা করতে হবে না, তখন তার যে কোনো স্বার্থই থাকুক না কেন, সেটা সাম্প্রদায়িক হতে পারে, সেটা ব্যবসায়িক হতে পারে, সেটা ব্যক্তিগত হতে পারে, সেটা তার অন্য যে কোনো ধরনের স্বার্থ সিদ্ধির ব্যাপার থাকতে পারে, সেটার জন্য সে এই একটা চরম পন্থা অবলম্বন করছে। কারণ এই পন্থাটা অবলম্বন করলে তার হয়তো কিছুটা স্বার্থ সিদ্ধি হচ্ছে, পক্ষান্তরে কোনো অবস্থাতেই তাকে কোনো রকম জবাবদিহিতার সম্মুখীন হতে হচ্ছে না। অতএব খুব অল্প সময়ে তার স্বার্থ সিদ্ধির জন্য এই কাজগুলি তারা করে যাচ্ছে এবং একই সঙ্গে এটা দেখা যাচ্ছে যে প্রশাসন সেখানে কোনো রকম কার্যকর পদক্ষেপ নিতে পারছে না, যাদের উপরে দায় দায়িত্ব রয়েছে এটার একটা প্রতিকার দেওয়ার, তারা নানা কারণে সেই প্রতিকারগুলি নিজেদের মধ্যে স্পষ্ট করে দেওয়ার একটা পদ্ধা বার করে নিচ্ছে না, কিংবা কোনো না কোনো প্রভাবে প্রভাবান্বিত হয়ে সেই জায়গায় একটা এই প্রক্রিয়াটাকে ব্যাহত করে চলেছে। আমরা কয়েকটা হত্যাকাণ্ডের খবরই তো দেখলাম যে আজকে তনু হত্যাকাণ্ডের যে বিষয়টা দাঁড়িয়েছে যে এতদিন পরে বার হলো যে আসলে তিনটি ব্যক্তি দ্বারা তনু ধর্ষিত হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছে, অথচ এতদিন ধরে বারবার বলার চেষ্টা করা হচ্ছে যে না এগুলো কিছুই ঘটে নাই, এবং এরকম অনেকগুলি উদাহরণই হয়তো দেওয়া যেতে পারে। দুঃখিত যে আবারও বাংলাদেশের উদাহরণই আসছে, কিন্তু যেহেতু আমি এই প্রেক্ষাপটে কথা বলছি এটাই হয়তো সব দিক থেকেই আমরা তাৎপর্যগত ভাবে বলতে পারি যেহেতু বিচারহীনতার সংস্কৃতিটাকে লালন করা হচ্ছে, প্রশ্রয় দেওয়া হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা যে যারা এই সমস্ত প্রতিকার দেওয়ার জায়গায় আছেন তারা নিজেদের স্বার্থে এই অপরাধগুলিকে বাড়তে দিচ্ছে এবং এখন এমনই বাড়তে দেওয়া দিয়েছে যে এখন যদি তারা চাইছে না সেটা আর নিয়ন্ত্রণ করতে পারছে না, যেটার উদাহরণগুলি আমরা এই যে নির্বাচনের সময় দেখতে পাই।
জি, আমি এখন একটু প্রসঙ্গান্তর ঠিক বলবো না, একটু ভিন্ন প্রেক্ষিতে যাচ্ছি। আমরা খবরাখবরে দেখেছি যে ফিলিপিন্সের নবনির্বাচিত রাষ্ট্রপ্রধান দুতার্তে তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি খুব স্বল্প সময়ের মধ্যে দুর্নীতি, গুম, খুন ইত্যাদি একেবারে বন্ধ করে দেবেন এবং একটা কঠোর অবস্থানের কথা বলেছেন। তো বরুণবাবু সম্পর্কে আলোচনা করবেন।
দেখুন, রাষ্ট্রের যারা পরিচালক তারা যদি ইচ্ছে করেন এবং তারা যদি নিজেদেরকে মানে খুব নিষ্ঠার সঙ্গে সেই কাজে লাগান তাহলে পরে অপরাধ অনেকটাই কমে যেতে পারে। কারণ অপরাধ বিশেষ করে সংগঠিত অপরাধ যেখানে আছে সাধারণত সেখানে একটু খোঁজ নিলেই দেখা যাবে যে হয় কোনো রাজনৈতিক শক্তির সমর্থন আছে নাহলে পুলিশের সমর্থন আছে, এবং পুলিশও সেই সব ক্ষেত্রে দুর্বৃত্তদের সমর্থন করে যখন তারা জানে যে শহীদ দুর্বৃত্তদের পেছনে রাজনৈতিক শক্তির সমর্থন আছে। তো এই জিনিসটাকে বন্ধ করতে গেলে পরে ওই জায়গা থেকে উদ্যোগটা নেওয়া দরকার, কঠোর হওয়া দরকার। সেই কঠোরতা ধরুন পশ্চিমবঙ্গে এখন নির্বাচন শেষ হয়ে গেল, কালকে রেজাল্ট বেরোবে, এরপরে নতুন সরকার যারাই আসুন তারা সেই কঠোরতা কতটা প্রয়োগ করবেন আমি জানি না, কিন্তু কঠোরতা প্রয়োগ করতে পারলে এবং নিরপেক্ষভাবে দল নিরপেক্ষভাবে প্রশাসনকে কাজে লাগাতে পারলে এই ধরনের
এবং জনগণের সমর্থন থাকলে
অনেকটাই কমানো সম্ভব।
জি, আমাদের পরবর্তী কলার কল করছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে, ফার্মি। হ্যালো,
আমি ম্যারিল্যান্ড থেকে ফার্মি বলছি।
হ্যাঁ,
খুন হত্যা সন্ত্রাস শুধু উন্নয়নকেই নয়, সুখ ও শান্তিকে লণ্ডভণ্ড করে দেয়, জীবন দুর্বিষহ হয়, গোটা মানব সভ্যতাই ব্যাহত হয়, সেটা আমার অভিমত, আপনারা কি বলেন?
ফার্মি, আমরাও এটা নিয়ে আলোচনা করছি, তো আপনার প্রশ্নের উত্তর ইতিমধ্যে হয়তো পেয়ে গেছেন বা সামনের প্রশ্নটা আমরা একটু দেখে নিই, তাতেও হয়তো এ ব্যাপারে কোনো উল্লেখ থাকতে পারে। আমাদের পরবর্তী কলার এ কে মুস্তফা, হাতিয়া বাংলাদেশ থেকে। জি,
চৌমুহনী বাজার হাতিয়া নোয়াখালী থেকে বলছি।
জি,
আমি মনে করছি যে গুম হত্যা খুন সন্ত্রাস উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাহত করে, কোনো একটি উন্নয়নমূলক কাজ বা ঠিকাদারি ধরনের কাজ করার পদক্ষেপ নিলে ওই ক্ষেত্রে দুর্বৃত্ত সন্ত্রাসীরা কোনো না কোনো বকরা দাবি করে থাকে, বকরা তারা ওদের পকেট ভারী করতে ব্যর্থ হবে ওই উন্নয়নমূলক কাজের সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের মধ্য থেকে কেউ না কেউ গুম অপহরণ সন্ত্রাসী ধরনের শিকারে পরিশেষে প্রাণহানি ঘটে, আর ওই উন্নয়নমূলক কাজের গতিধারা ব্যাহত হয়ে উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাহত করে। এই আমার মন্তব্য, ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার সঞ্চালক ও সংশ্লিষ্ট সবাইকে।
জি, বখরা নিয়ে বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মারামারি বিরোধ তো আমরা ইদানিংও দেখেছি, সুলতান আকমাল, তাই না?
হ্যাঁ, অবশ্যই, এটা কিন্তু ওই আমি বলবো যে ঘুরে ফিরে একই কথা আমাদের চলে যেতে হবে যে মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে, যে সমাজে কার কি করণীয় কার কি পাওনা সেটার প্রতি তো একটা নিষ্ঠা থাকতে হবে। আমার যেটা পাওনা না সেটা আমি যদি পাওয়ার চেষ্টা করি এবং সেই পাওয়াটা নিয়ে যখন আমাদের নিজেদের মধ্যে কারাকারি শুরু হয়, আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে মারামারিগুলি সেইগুলিকে কেন্দ্র করেই হচ্ছে, যে কোনো একটা জায়গায় তাদের কোনো কিছু একটা লোভের ব্যাপার ছিল, একটা পাওয়ার ব্যাপার ছিল, সেই পাওয়ার মধ্যে লোভের মধ্যে কোনো না কোনো কারণে মতবিরোধ ঘটেছে, কিংবা মত একজন ভাবছে যে আরেকজন তার থেকে ডিঙ্গিয়ে বেশি নিয়ে নিচ্ছে, অতএব তাকে থামাতে হবে, এই সমস্ত কারণেই তো হানাহানি খুনাখুনিগুলো হচ্ছে। এটা শুধুমাত্র অর্থ সম্পদ নিয়েই হচ্ছে না, ক্ষমতা নিয়ে হচ্ছে, অবস্থান নিয়ে হচ্ছে, পদের জায়গায় হচ্ছে, সমস্ত কিছু দিয়েই তো এই মারামারিটা তো চলছে, যে কে কতখানি ভাগ পেতে পারলো কতখানি পেতে পারলো না, অর্থাৎ কতখানি তার ন্যায্য ভাবে, ওই যে আবার ঘুরে বোধহয় ওই কথাটাতেই আসতে হবে যে ন্যায্যতার যে একটা ব্যাপার আছে, একটা সমাজে বাস করতে হলে ন্যায্য অন্যায্যের কিছু ব্যাপার আছে, সেই অন্যায্য অন্যায্য বোধটা যখন আমাদের চলে
যায়,
যখন আমাদের কি বলে অতিরিক্ত পাওয়ার একটা লোভের যে রাজনীতি সেটা যখন আমাকে নিয়ন্ত্রণ করতে থাকে, তখন এই বিষয়গুলি অনেক বেশি করে ঘটতে থাকে।
জি, আমরা একেবারে অনুষ্ঠানের প্রান্তিক অবস্থানে গিয়ে পৌঁছেছি, আর একটা মাত্র কল নিতে পারবো, তারপরে আমরা উপসংহার মন্তব্যে চলে যাব। কল করছেন দিনাজপুর বাংলাদেশ থেকে আরিফিন রহমান। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া
আলাইকুম সালাম।
আমি দিনাজপুর থেকে আরিফিন রহমান পল্লব বলছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, গুম খুন হত্যা সন্ত্রাস উন্নয়নকে ব্যাহত করে এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এসব বন্ধ করার জন্য সবচেয়ে জরুরি কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনারা মনে করেন? ধন্যবাদ।
আরিফুল রহমান, এগুলো নিয়েই তো আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম, যাই হোক আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা এখন উপসংহার মন্তব্যে চলে যাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্বে। প্রথমেই বরুণবাবু, বরুণ দাশগুপ্ত, আপনার কাছে খুব সংক্ষেপে।
হ্যাঁ, যেটা আমরা এতক্ষণে আলোচনা থেকে উপলব্ধি করলাম, অন্তত আমার মনে হচ্ছে উপলব্ধিটা হলো, সেটা হচ্ছে যে প্রাথমিক এবং প্রধান দায়িত্বটা যদিও রাজনৈতিক দল এবং সরকারের নেতাদের উপরে বর্তায়, কিন্তু তারা যদি সেই দায়িত্ব পালন করতে না পারেন তাহলে পরে সুশীল সমাজ বা সিভিল সোসাইটিকে সেই দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। কাজটা সময় সাপেক্ষ, কঠোর, কঠিন, কিন্তু সেটা এগোতেই হবে যদি এই অবস্থা চলতে থাকে।
জি, অ্যাডভোকেট সুলতানা কামাল।
হ্যাঁ, আমার মনে হয় যে এইটুকুনি শুধু আমি যোগ করতে পারি যে কিছু দুর্বৃত্ত একটা সমাজের যতটা ক্ষতি করতে পারে তার থেকে অনেক বেশি ক্ষতি হয়ে যায় যখন যারা নিজেদেরকে আমরা ভালো মানুষ মনে করি আমরা চুপ করে বসে থাকি। আমাকে অন্যায়কে অন্যায় বলে বলতে শিখতে হবে এবং সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার মতন সাহস এবং প্রত্যয় নিয়ে নিজেকে একটা জায়গায় অবস্থান নিতে হবে। আমরা যতদিন পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিব না
সাবেক ব্যুরো প্রধান ফ্রিলান্স সাংবাদিক বরুণ দাশগুপ্তকে ধন্যবাদ জানিয়ে, শ্রোতাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সরকার কবির উদ্দিন আপাতত এখানে বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
দুই বছর আগে নাইজেরিয়ার চিবক শহর থেকে বোকো হারাম কর্তৃক অপহৃত প্রায় 300 স্কুলছাত্রীর মধ্যে হতে একজনকে উদ্ধার করেছে সেনা কর্তৃপক্ষ। 2014 সালের এপ্রিল মাসে বোকো হারাম চিবকের একটি মাধ্যমিক বিদ্যালয়ের হোস্টেল থেকে প্রায় 300 জন ছাত্রীকে অপহরণ করে। পরে বেশ কয়েকজন সেখান থেকে পালাতে সক্ষম হলেও বাকি 200+ তাদের হাতে বন্দী ছিল। সেনা মুখপাত্র সানি উসমান টেক্সট বার্তায় বলেন, উত্তর পূর্ব নাইজেরিয়ার ডাম্বোয়া শহরের ব্যালে গ্রামে পাওয়া ওই মেয়েটিকে চিবকের স্থানীয় যোদ্ধা আবু গাজি জানিয়েছেন, বোকো হারামের এক শিবির আক্রমণের প্রস্তুতির সময় তারা দেখতে পান মেয়েটিকে। মেয়েটির মা তাকে শনাক্ত করে এবং উদ্ধারের পর সেনাবাহিনীর কাছে সমর্পণ করে। মঙ্গলবারের প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে কেন্টাকি রাজ্যে সামান্য ব্যবধানে জিতেছেন হিলারি ক্লিনটন এবং বার্নি স্যান্ডার্স জিতেছেন অরেগন রাজ্যে। আর অরেগন রাজ্যে সহজেই জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এনবিসির সর্বশেষ জাতীয় নির্বাচনী জরিপের ফলাফলে বলা হয়েছে হিলারি ক্লিনটন সামান্য ব্যবধানে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে। হিলারির পক্ষে ভোটার সমর্থন 48% আর ট্রাম্পের পক্ষে 45%। রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে কিম জং উনের সঙ্গে আলোচনায় রাজি রয়েছেন। তিনি রয়টার্সের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তার সঙ্গে কথা বলায় তার কোনো আপত্তি নেই। তালিবানের সঙ্গে আফগানিস্তানকে শান্তি আলোচনায় বসতে মধ্যস্থতাকারী আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে আফগানিস্তানকে খাটো করে দেখা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে, এই অভিযোগ করেছে আফগানিস্তান। আফগানিস্তানের এক কর্মকর্তা বলেছেন সমঝোতার লক্ষ্যে যে কোনো বৈঠক হতে হবে রাষ্ট্রদূত পর্যায়ের। বুধবার আফগানিস্তানের পক্ষে পাকিস্তানের রাষ্ট্রদূত তাদের রাষ্ট্রদূত হজরত ওমর জাকিলওয়াল দলের নেতৃত্ব দিয়েছেন আর এই সমঝোতা বৈঠকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তানের প্রতিনিধিরা। মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তে অন্যান্য দক্ষিণ এশিয়ান দেশের ক্ষতি হবে না বলে জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি। এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্যে বুধবার সংবাদ সম্মেলনে বলেছেন, এই নিষেধাজ্ঞা আমাদের জন্য এমন কোনো সমস্যা নয় এবং তা থাকা সত্ত্বেও ভালোভাবেই আমরা চলতে সক্ষম। এক মাসের ব্যবধানে বুধবারে ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলে 6.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। গত মাসে দেশটিতে আরও একটি ভূমিকম্পে 650 মানুষ মারা গিয়েছিল। লিবিয়া ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে লিবিয়ান বাহিনীকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষক দল। ইউএস কমান্ডার জেনারেল ডেভিড রড্রিগেজ এ কথা জানিয়েছেন। প্রবল বৃষ্টিপাত এবং বন্যায় শ্রীলঙ্কায় অন্তত 200 পরিবার নিখোঁজ রয়েছে। শ্রীলঙ্কার রেড ক্রস আশঙ্কা করছে ওইসব পরিবারগুলোর সদস্যরা মাটি চাপা পড়ে মারা গেছে। কলম্বো সহ বিভিন্ন স্থানে বন্যায় ভেসে গেছে, স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিরা কিবরিয়া, প্রকৌশলী ছিলেন অড্রিয়াস রিগেস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.